আলহামদুলিল্লাহ, আমরা সিরাতে পাকের আলোচনায় গত সপ্তাহে থেমেছিলাম। মক্কা বিজয়ের পরে মদিনার আনসারী সাহাবিগণ খুব চিন্তিত হয়ে পড়েছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা ছেড়ে এখন মক্কায় আবার সেটেল হয়ে যান কিনা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্বস্ত করেছেন তিনি কখনো এই কাজ করবেন না। এই কাহিনী শেষ হয়েছিল গত সপ্তাহে, আজকে শুরু হওয়ার কথা। আজকে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আছে, আজকে মিস করলে কেউ আফসোস করবেন। সেটা হচ্ছে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ ইসলাম গ্রহণ করার একটা কাহিনী মারাত্মক, সেটা সাংঘাতিক একটি ঘটনা সিরাতে পাকের, সেটা আজকে এখানে আসবে ইনশাল্লাহ। তার আগে হচ্ছে, আজকে শুরু হচ্ছে যেখান থেকে, মক্কায় ইতিমধ্যে কিছু লোক লিডার কেসেমের আবু সুফিয়ান সহ ছিটে ফাটা ইসলাম কবুল করেছেন, কিন্তু গণহারে ব্যাপকভাবে গণবাইয়াতের অনুষ্ঠান হয়নি। মক্কার শত শত হাজার হাজার পাবলিক যারা আছে তাদের ইসলাম কবুলের ঘটনাটা আজকে আসছে, শুরু হচ্ছে এখান থেকে। যখন ইয়ে শেষ হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের কাজ, উনি আল্লাহর ঘরে গেলেন, সেখানে কয়েক রাকাত নামাজ পড়েছিলেন, বের হয়ে আসছিলেন, সাহাবীদেরকে লক্ষ্য করে কিছু কথা বলেছিলেন। তারপরে জোহর আজান হলো এবং তিনি জামাতে নামাজ পড়লেন। তারপরে তিনি বসলেন, মক্কাবাসীরা সবাই ইন্তজার করছে গণহারে তারা বাইয়াত করবে, এখন সবাই ইসলামে দাখিল হবে। তিনি বসেছিলেন কোথায়? কোনো কোনো রেওয়ায়েতে এসে তিনি সাফা পাহাড়ের উপরে বসেছিলেন। আর মক্কার লোকেরা চতুর্দিকে বেশি উঁচু, নিচু একটা এরিয়াতে, সেই এরিয়াটা কোনটা? মিসফালা এরিয়া, এটা কিছু নিচু। আরে মিসফালা আসফাল থেকে, আসফাল মানে নিচু। তো চতুর্দিকে এখন তো পাহাড় অনেক কেটে ফেলেছে, চতুর্দিকে এভাবে পাহাড় উঁচু পড়ছিল, মাঝখানে নিচু জায়গায় মক্কা এই ঘর, কাবা ঘর, তার ওই সমতল ভূমির সঙ্গে মিলে কিছুটা মেসফালার দিক থেকে ওই জায়গাটা বরাবর একটু খোলা ছিল আর কি। তো ওই দিক থেকে লোকেরা বেশি করে আসছিল, পাহাড় ডিঙ্গিয়ে না এসে ওই রাস্তা দিয়ে আসছিল। তো সাফা যেহেতু ওটার কাছাকাছি, এখন একটু দূরে মনে হয় আর কি, তখন তো তখনকার জন্য এটাই কাছে ছিল। তো সাফা পাহাড়ের পাদদেশে তিনি বসেছিলেন। কোনো কোনো রেওয়ায়েতে আসছে যে তিনি মেসফালার শৃঙ্গের উপরে বসেছিলেন। মেসফালার শৃঙ্গ মানে সাফার পরে ওই নিচু ঢালু শুরু হয়ে যায়, তো এরপরে একটু পরে মেসফালা আরম্ভ হয়ে যায়, সেই হিসাবে কথা একটাই, দুই রেয়াতে দু ভিন্ন রকম আসলেও তিনি সেখানে বসলেন। আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওনার সামনে আসেন, বা তিনি লোকদেরকে শৃঙ্খলা করে, ডিসিপ্লিন করে, অর্গানাইজ করে তিনি গণহারে নিয়ে আসতেছেন বাইয়াত করানোর জন্যে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের হাতে ধরে ধরে বায়াত করাচ্ছেন। প্রথমে আসলে যারা বড় বয়স্ক মুরব্বী কেসেমের, যারা মিডল এইজ থেকে মুরব্বী কেসেমের, তারা প্রথমে বায়াত করলেন। এরপরে ছোট যুবকরা এবং বালকরা বায়াত করলেন। এরপরে মহিলারাও বায়াত করলেন, পরবর্তী পর্যায়ে সেটা আসছে। সবাই ইসলামে দাখিল হলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানতে, আনুগত্য করতে এবং নেতৃত্ব মানতে তারা কথা দিলেন, বায়াত করলেন, শপথ করলেন। এভাবে ইসলাম কবুল হয়ে গেল। এক সাহাবি, উনি ওনার নাম হচ্ছে আসওয়াদ আল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু, অথবা মুহাম্মদ ইবনে আল আসওয়াদ। তিনি বললেন, মুহাম্মদ বলছেন যে তার বাবা আসওয়াদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন যে তিনি লোকদেরকে বায়াত করছেন, শপথ করাচ্ছেন, ইসলামে দাখিল করছেন। তো তিনি তখন বসেছিলেন কারণে মাসফালা, মাসফালার শেষ প্রান্তে এই এদিক থেকে হারামের কাছে। তা আমি জিজ্ঞেস করলাম বাবাকে, উনি ছোট মানুষ, বাবার ইসলাম গ্রহণ করার কাহিনী তিনি পরে রেওয়ায়ত করেছেন, বর্ণনা করেছেন। তিনি বলছেন, আমি বাবাকে বললাম যে কিসের বায়াত করেছে সবাই? তিনি বললেন, ফাবায়া আন-নাস আলাল ইসলামি ওয়া শাহাদা, যে লোকদেরকে তিনি ইসলামের দিকে দাখিল করতে বায়াত করলেন, আর ইসলামের প্রয়োজনে দরকার হলে যদি যুদ্ধ জিহাদে যেতে হয়, শাহাদা অর্জন করতে হয় সেটাও হতে পারে, অথবা শাহাদাতের অর্থ দুটো হতে পারে। আরেকটা হতে পারে যে শাহাদাতের অর্থ হলো কালিমাতুস শাহাদা পড়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কোনটা কোন অর্থে তিনি এই শাহাদার বায়াত নিয়েছেন, তা আমি বললাম ওমা শাহাদা, কোন শাহাদা, কোন শাহাদাতের বায়াত নিয়েছেন। তখন তিনি ব্যাখ্যা করে বললেন, বা ইয়াহুম আলাল ইমানি বিল্লাহ ওয়া শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু রাসূল। তিনি বায়াত করেছেন, শপথ করেছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এই কথার শাহাদাত, এই কথার সাক্ষী দেওয়া। আমরা যখন কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটাকে আনুষ্ঠানিকভাবে যদি কেউ নতুন করে ঢোকে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হয়ে যায়, কিন্তু কথাটা কমপ্লিট হয় কি বল দিয়ে শুরু করলে, আশহাদু, আমি সাক্ষী দেই, কথাটা আর একটু মজবুত হয়, আমি বলছি এই কথাটাকে, আমি উচ্চারণ করছি, আমি স্বীকৃতি দিচ্ছি, আমি অ্যাকসেপ্ট করছি, এটা এভাবে কনফার্ম হয়। আর কেউ যদি শুধু বলি ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে বিশ্বাস করে, সে এটা অ্যাকসেপ্ট করেছে, আশহাদু না বললেও হয়ে যাবে। কিন্তু জিনিসটা আরও ফর্মালাইজ হয়, অফিসিয়ালি মোর ক্লিয়ার হয় আশহাদু বললে। তো এইভাবে এই এটা সাক্ষী তিনি নিয়েছেন। বুখারী এবং মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে যে মুজাশে ইবনে মাসউদ আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে আসলাম, আমার ভাইকে নিয়ে আসলাম শাহাদা পড়ানোর জন্য। ভাই তখনও মক্কায় অমুসলিম থেকে গেছে, তারপরে আমি উনি তো ইসলাম কবুল করে হিজরত করে মদিনা গিয়েছিলেন, ভাইটা মক্কায় এখনও কাফের রয়ে গেছে। তো আমি ভাইটাকে ধরে নিয়ে আসলাম কালিমা পড়ানোর জন্য, শাহাদা পড়ানোর জন্য। বলতাম ইয়া রাসূলুল্লাহ, যে তুকাবি আখি লেতুবা ইয়াহু আলাল হিজরা, আমার এই ভাইকে আমি নিয়ে এসেছি কালিমা পড়াবেন এবং হিজরত করার জন্য বায়াত নেবেন। হিজরত করতে হবে যে মদিনা, মক্কা থেকে মদিনা হিজরতে যে কত মর্যাদা আছে, স্বভাব আছে, এইটার বায়াত করাবেন তাকে, কারণ উনি নিজে হিজরতের মর্যাদা পেয়েছেন, ভাইটা বঞ্চিত না হোক, এটা ওনার আশা ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাহাবা আহলুল হিজরতে বেমা ফিহা। তা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হিজরতের যারা করে ফেলেছিল তারা এটা পুরো অংশ নিয়ে সব নিয়ে শেষ করে ফেলছে। তার মানে কি, আর হিজরত নাই এখন আর মক্কা থেকে মদিনায়, কারণ মক্কা তো চলে আসে ইসলামে। তো আমি তখন ভাইয়ের ব্যাপারে বললাম, তো ভাই কিসের, তাহলে কিসের বায়াত নেবেন এখন তাকে, তার বায়াতটা কি হবে? আমাদের বায়াত নিয়েছিলেন যখন আপনি ইমানের জন্য এবং আবার হিজরতের বায়াতও করেছিলেন আমাদের সাথে, এখন আমার ভাই যদি হিজরত না থাকে আর কি বায়াত হবে তার? তখন তিনি বললেন, তার জন্য বায়াত করব উবায়ুহু আলাল ইসলাম ওয়াল ঈমান ওয়াল জিহাদ, ঈমান আনা, ইসলামকে কবুল করা এবং জিহাদের যদি ডাক আসে সেই ডাকে সাড়া দেওয়া, এগুলোর জন্য বায়াত নেব এখন। আরেকটি ঘটনা আসছে এই লাইনে, সেটা হচ্ছে ইয়ালা ইবনু উমাইয়া, তিনি বলেন যে ওনার বাবা তো ছিল উমাইয়া, আমি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলাম আমার পিতা উমাইয়াকে ফতে মক্কার দিন। ফাকুলতি ইয়া রাসূলুল্লাহ বা এ আবি আলাল হিজরা, আর উনি একই রিকোয়েস্ট করলেন যে আমার বাবাকে কালিমা পড়িয়ে হিজরতের বাইয়াত নিয়ে নেবেন, শপথ করে নেবেন। তখনও উনি জানতে পারেন নাই যে এখন আর হিজরত হবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল উবায়াহু আলাল জিহাদি ফাকাদিন কাতাআতিল হিজরা, ঈমান কবুল করার পরে এখন বরকদার করলে জেহাদের শপথ নেব, কিন্তু হিজরতের কাণ্ড শেষ হয়ে গেছে, কেটে গেছে, স্টপ হয়ে গেছে, মক্কা থেকে মদিনা হিজরত আর নাই। আরেকটি হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, লা হিজরাতা বাদাল ফাতহে, মক্কার বিজয় হওয়ার পরে আর কোনো হিজরত মক্কা থেকে মদিনার দিকে হবে না। অথবা কোনো রেওয়ায়েত আছে, বাদাল ইয়াউম, আজকের পর থেকে আর মক্কা থেকে মদিনা হিজরত নেই। ইন্নামা কানা আন-নাসু ইয়াফিরুনা বিদীনিহিম ইলা আল্লাহি ওয়া রাসূলিহি মিন আন ইফতানু, হিজরত মক্কা থেকে মদিনায় এই জন্য করতে হয়েছিল যে মক্কাবাসীরা যারা মুসলিম ছিল মক্কাতে, তাদেরকে তারা ইসলামের কাজগুলো, আমলগুলো করতে, ইসলামের উপরে টিকে থাকার জন্য তারা সুযোগ দেয়নি, তাদেরকে তারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, যার ফলে তাদেরকে বাধ্য হতে হয়েছে পালিয়ে যেতে মক্কা থেকে মদিনায়। এটা তো একটা কারণ ছিল, সেই জন্য তখন হিজরতের এত গুরুত্ব ছিল। ওয়াকাদ আফসাল্লাহুল ইসলাম, এখন আল্লাহ তাআলা ইসলামকে প্রচার করে দিয়েছেন, মক্কায় ঢুকিয়ে দিয়েছেন, মক্কার রন্ধ্রে রন্ধ্রে ইসলাম ঢুকে যাচ্ছে। ফাহাইসু শা আল আবদু আবাদা রাব্বাহু, এখন মক্কা এবং আরব দেশে কোনো জায়গায় যেখানে চায় সেখানেই আল্লাহর তাদের রবের ইবাদত করতে পারে, আর কোনো বাধা নেই। বিধায় এখন আর হিজরতের এই বিধান থাকলো না মক্কা থেকে মদিনার দিকে। তারপরে আরেকটি হাদিসে রেইন বুখারি মুসলিমে আসে, আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা একই লাইনে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতে মক্কার দিন বলেছিলেন, ফাতে মক্কার পরে লা হিজরাত বাদাল ফাতহে, মক্কার বিজয়ের পরে আর হিজরত নাই মক্কা থেকে মদিনায়। ওয়ালাকিন জিহাদ নিয়া, কিন্তু জিহাদ আছে, আর কোনো সময় যদি পরিস্থিতি কোনো কারণে খারাপ হয় তাহলে নিয়ত থাকলো যে হিজরত করব দরকার হলে তখন। ওয়াইদাস্তুন ফিরতে, এবং জেহাদ যদি না থাকে তাহলে জেহাদের নিয়ত থাকবে প্রয়োজন বোধে, এর দূর থাকলেই চলবে। ওয়াইদাস্তুন ফের তুম ফান ফেরু, আর যদি কখনো আল্লাহর দিনের জন্য সাড়া দেওয়ার ডাক আসে, যুদ্ধ জেহাদে অংশগ্রহণ করতে হয়, তাহলে তোমরা সে ডাকে সাড়া দিও। এখন এই হাদিসগুলো সামনে রেখে সহি বোখারির যিনি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন, সারাহ করেছেন, তিনি হচ্ছেন আমিরুল মুহাদ্দিসিন, যাকে বলা হয় মুহাদ্দিসদের আমির, আমিরুল মুহাদ্দিসিন ইবনে হাজার আল আসকালানি রহমতুল্লাহ আলাই। ফাতহুল বারিতে তিনি হাদিসগুলো সামনে রেখে বিশ্লেষণ করেছেন, আমাদের জন্য কনক্লুশন করেছেন কিভাবে, যে এই সমস্ত হাদিসগুলো আসারগুলো আমাদের কাছে প্রমাণ করে যে মক্কা থেকে মদিনার যে হিজরতটা ছিল সেটা সবচেয়ে মোকাম্মাল হিজরত ছিল, শরফের দিক থেকে, মর্যাদার দিক থেকে, গুরুত্বের দিক থেকে অপরিসীম ছিল। সেটা মক্কা বিজয়ের পরে স্টপ হয়ে যায়, কারণ লোকেরা আল্লাহর দিনের দিকে দাখিল হয়েছে, আফওয়াজা, দলে দলে দাখিল হয়েছে, মক্কা পুরো ইসলামের কেন্দ্র হয়ে গেছে বা ইসলামের ভিতরে ঢুকে গিয়েছে, এবং ইসলামের শক্তি, ইসলামের স্তম্ভগুলো পরিপূর্ণভাবে কায়েম হয়ে গেছে মক্কা মদিনার জমিনে। ফালাম তাবকা হিজরা, তখন আর হিজরতের কোনো সুযোগ বাকি থাকলো না। তবে কখনো যদি এমন হয় কোনো দেশে কোনো সময় পরিস্থিতি এত খারাপ হয়, মুসলমানদেরকে নিয়ে দিন নিয়ে বসবাস করা কোনো সুযোগ থাকে না, তাদেরকে অত্যাচার করা হচ্ছে, টর্চার করা হচ্ছে, তাদেরকে নির্যাতন করা হচ্ছে, যেমনটি কোথায় হয়েছে, ওই যে মায়ানমার, হ্যাঁ মায়ানমার, তারপরে চায়নার মুসলমানদেরকে যেভাবে হচ্ছে, তো তাদের জন্য যখন এরকম জমিনটা অতিষ্ঠ হয়ে যায়, নিরাপত্তা থাকে না, জানমালের কোনো ইবাদতের কোনো মসজিদের কোনো অস্তিত্ব থাকে না, তখন তাদের জন্য ফরজ হয়ে যায় মুসলিম দেশে হিজরত করা, আর মুসলিম দেশের জন্য ফরজ হয়ে যায় তাদেরকে আশ্রয় দেওয়া, ওয়েলকাম করা, তাদের দায়িত্ব গ্রহণ করা। তো বাংলাদেশে দায়িত্ব নিয়েছে কি মাথার উপরে বোঝা চাপিয়ে নিয়েছে নাকি, কোনো কোনো সাংবাদিকরা শুধু এগুলো নিয়েই লাখে যে এক এক বোঝা আমাদের মাথায় এসে পড়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমাদের মুসলমানদের, বাংলাদেশের মুসলমানদের ফরজ দায়িত্ব যতক্ষণ সেখানে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তারপরে হ্যাঁ, তাদের বাড়িঘর, জায়গা, জমিন এগুলো উদ্ধার করার জন্য আমাদের সরকারের দায়িত্ব আছে সারা বিশ্বকে হাতে নিয়ে, কিভাবে তাদেরকে সেখানে তাদের জায়গায় আবার ফেরত নেওয়া তার চেষ্টা করবে, কিন্তু যদি সেখানে পরিস্থিতি এমন খারাপ হয় যে গেলেই তাদেরকে আবার সেই একই অত্যাচার করবে, সেখানে জোর করে বের করে দেওয়া, ঠেলে দেওয়ার কোনো রাইট আছে না, তাহলে এরকম পরিস্থিতি যখন কোথায় হয়ে যায় তখন আবার হিজরত থাকবে, এটা ঠিক, কিন্তু আপাতত মক্কা বিজয়ের পরে মক্কা থেকে মদিনা যাওয়ার হিজরত বন্ধ হয়ে গেছে। তো কিন্তু হিজরতের এই রাস্তা খোলা থাকবে, খুলতে খোলা হতে পারে কখনো কোনো এলাকায় যখন এরকম অত্যাচার হবে, সেটার মধ্যে তারা সওয়াব পাবে যখন তাদের বাড়িঘর ছেড়ে দিন ঈমান নিয়ে অন্য দেশে আশ্রয় নিতে হয়, এটাও তাদের এক ধরনের হিজরত হয়ে যাবে। কাজেই এই আমাদের আরাকানের মুসলমানদের আমাদের দেশে আসার হিজরত একটা ইবাদত হয়ে গেছে, তাদের জন্য এখানে সান্ত্বনা আছে। কিন্তু যদিও এটা উচিত যে মুসলিম সরকারগুলো এগিয়ে আসবে তাদের অধিকারকে পুনঃস্থাপন করার জন্য, জাতিসংঘের মাধ্যমে যেভাবে হোক তাদের কাজ করা উচিত। তবে কেউ যদি এই হিজরত করে তারা সব কিছু পাবে, কিন্তু তারা মক্কা থেকে মদিনায় যে মুহাজিরা হিজরত করেছিলেন ওই লেভেলে কি পৌঁছবেন কোনো দিন, তাদের মর্যাদা আলাদা, কিছু হিজরতে সব পাওয়া যাবে কিন্তু ওনাদের মতো পাবেন না, কারণ আল্লাহ তারা নিজে কোরআনে পাকে ফয়সালা করে দিয়েছেন তাদের মর্যাদা অপরিসীম, তাদের মর্যাদা কেউ টাচ করতে পারবে না। সূরা আল হাদিদের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন এই কথাটা, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل তোমাদের মধ্যে যারা যুদ্ধে মক্কা বিজয়ের আগে যারা জান মাল খরচ করেছে, যুদ্ধ জেহাদ লড়াই করেছে, তাদের সঙ্গে আর তোমাদের পরে যারা মত ফাতে মক্কার পরে যারা ইসলামে প্রবেশ করেছে দলে দলে, তারা কোনোদিন তাদের বরাবর হতে পারে না, হবে না, কোনোদিন হবে না। উলাইকা আযামু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বাদু ওয়া কাতালু, এই মক্কা বিজয়ের আগে যারা ইমান এনেছেন, হিজরত করেছেন এবং যুদ্ধ জেহাদে অংশগ্রহণ করেছেন, তাদের দারাজা, তাদের মর্যাদা, শান, সওয়াব আল্লাহর কাছে অনেক বেশি, তারা যে জানমাল খরচ করেছিল এবং আল্লাহর পথে লড়াই করেছিল। তবে এর পরেও যারা জানমাল খরচ করেছে, আল্লাহর পথে লড়াই করেছে মক্কা বিজয়ের পরে, অনেকেই যোগ দিয়েছে ফাতে মক্কার পরে, তারাও যদি পরবর্তী পর্যায়ে এই কাজ করে, আল্লাহর রাস্তায় জানমাল নিয়ে লড়াই করে, তাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই মর্যাদা দিবেন, শহীদ হয়ে গেলে শাহাদত দিবেন, আর গাজী হয়ে গেলে তার সওয়াব দিবেন, এদের দেবেন, কিন্তু বরাবর হবে না। ওয়াকুল্লা ওয়াদাল্লাহুল হুসনা ওয়াল্লাহু বিমা তাআমালুনা খাবীর, সবাইকেই এরকম যারা ঈমান আনে, হিজরত করে, প্রয়োজন বোধে যদি কোনো পরিস্থিতি সৃষ্টি হয় অথবা আল্লাহর রাস্তায় জান মাল খরচ করে, সংগ্রাম করে, লড়াই করে, তাদের সবাইকেই আল্লাহর পক্ষ থেকে সুন্দর প্রতিদানের ওয়াদা আছে, সুন্দর যাজার ওয়াদা আছে আখিরাতে, সবারই আছে, কিন্তু তারতম্য হবে। আর তোমরা যা কিছু করো সে ব্যাপারে আল্লাহ তাআলা খবর রাখেন। পুরুষদের এভাবে বায়াত হয়ে গেল, যুবকদের বায়াত হয়ে গেল, এরপরে বাকি আসলে এবার মহিলাদের পালা। তিনি একসঙ্গে করেননি, পুরুষদেরকে আলাদা করেছেন, মহিলাদেরকে আলাদা করেছেন। তাহলে ইসলামের মধ্যে সেগ্রেগেশন, নারী পুরুষের এই গাদাগাদি একসঙ্গে সংমিশ্রণ, এটা কোনো ইসলামী ফর্মুলা নাকি? ইদানিং কিছু ইসলামী প্রোগ্রাম হয়, নারী পুরুষ সব এক মজলিসে আছে, মাশাআল্লাহ। এইরকম ইসলামের ফর্মুলা আল্লাহ নবী আমাদেরকে দেন নাই, ঠিক আছে না? চেষ্টা করতে হবে, ইসলামী কোনো যদি সমাবেশ হয়, আমার ইসলামী ছাড়া যদি কোনো নিকাহ হয়, কোনো ওয়ালিমা হয়, যে কোনো সামাজিক অনুষ্ঠান হয়, মহিলাদের জন্য আলাদা পর্দার ভিতরে ব্যবস্থা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছ থেকে একদম ফ্রেশ কাফের কেবল, তাদের কাছে কিসের পর্দার পর্দাগুলো কিছুই ছিল না, ওই দিনই তিনি কার্যকরী করেছেন পর্দার ব্যবস্থা, তিনি কার্যকরী করেছেন সেগ্রিগেশনকে, আলাদা করেছেন মহিলাদের জন্য। তো তিনি এবার পুরুষদের বায়াত শেষ হয়ে গেলে মহিলাদের জন্য টাইম ঠিক করে দিলেন, মহিলারা এসে বায়াত করলেন, ওনারা বিভিন্ন গ্রুপে গ্রুপে আসতেন। তো এক গ্রুপ যখন প্রথমের দিকে আসলো, সেই গ্রুপের মধ্যে একজন মহিলা আছেন, হিন্দ ইবনে উতবা, হিন্দ ইবনে হিন্দ বিনতে উতবা, হিন্দ বিনতে উতবা কে? আবু সুফিয়ানের স্ত্রী। কিন্তু মহিলা এসেছেন, কানাত মুতানাক্কিবাতান মুতানাক্কিরাতান, তিনি নিজেকে পরিচয় গোপন করে একদম নেকাব করে এসেছেন। তখন তো কেবল ইসলাম ঢুকছেন, এত নেকাব কি আর করেন নাকি? তার আগে তো মরে এত পর্দাই করেননি, এখন নেকাব পরে চলে আসছেন। নেকাব পরার উদ্দেশ্য হচ্ছে নিজের পরিচয়কে ঢেকে রাখার জন্য, কারণ তার পরিচয় যদি ফাঁস হয়ে যায় তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জানি, হামজার কলিজা যে ব্যক্তি কাটার ব্যবস্থা করেছে, হামজা রাদিয়াল্লাহু আনহু শান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হু হু করে কেঁদেছেন, ওনাকে দেখে এমন তিনি আওয়াজ করেছেন, কারো মৃত্যুতে তিনি এমন করেননি, এত কষ্ট ওনার হয়েছে প্রিয়তম চাচাকে হারিয়ে। এই শোক, এই মহিলা জানে যে আমি তার জন্য দায়ী, তো তার নিজস্ব প্ল্যানে এটা কার্যকরী হয়েছে, কাজে সে নিজের পরিচয় গোপন করে রেখে সব ওই আদা মহিলার সঙ্গে গড়ে বায়াত করলো। তারপরে মহিলারা তখন কাছাকাছি আসলো, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একটি কথা বলে বলে মহিলাদের বায়াতের শব্দগুলো বাড়িয়েছেন, আরও কিছু শর্ত অ্যাড করেছেন, যেগুলো পুরুষদের ক্ষেত্রে কম ছিল মহিলাদের জন্য একটু বাড়িয়েছেন, কারণ তাদের জন্য একটু বেশি দরকার আছে, কিছু কিছু জিনিস তারা বেশি ত্রুটি করে বিধায়। তিনি প্রথম বললেন, তুবাইয়ানি আলা আল্লাহ তুশরিকা বিল্লাহি শাইআ, তোমরা আমার বায়াত সঙ্গে বায়াত করবে এই বিষয়ে যে আল্লাহ তাআলার সঙ্গে ইবাদতে কোনো শিরক করবে না, পুরো তাওহীদের বায়াত করবে। তো তো এভাবে ভেঙ্গে ভেঙ্গে তিনি ডিটেলস বায়াত করতেছেন। আরো দু একটা কথা আসবে। তো হিন্দ যে মহিলা, সে তো অনেক বড় তেজস্বী মহিলা এবং তার অনেক সাহসী। মনে আছে তো আবু সুফিয়ানের দাঁড়ি ধরছে, কয় যে মোহাম্মদের সঙ্গে কম্প্রোমাইজ করে আসে, তারে তোমরা এখনই সাইজ করে দাও, বাকিদেরকে বলতেছে। কেমন বীর মহিলা, তেজস্বী মহিলা। তো সে এখন বলে যে এতক্ষণ যা পুরুষদেরকে বায়াত করলেন, ওখানে তো সিম্পল বায়াত করছেন, আমাদেরকে এত একেবারে এই বায়াত তো ওনাদেরকে করার নাই, যে কারোর সঙ্গে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবেন না, আমাদেরকে এটা করাচ্ছেন যে পরিচয় না দিয়ে কথা বলতেছে শুধু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন, তারপরে মহিলা বললেন যে এমন বিশ্লেষণ বিশেষ করে আমাদের জন্য করে নিচ্ছেন যেটা পুরুষদের জন্য করেন নাই। ও সান ঠিক হয়, তবে আমরা বায়াত করে ফেলবো, বায়াত করবো না, এরকম চ্যালেঞ্জও মহিলা যায় নাই, কিন্তু কসম করলো যে আমাদেরকে একটু ডিটেলস করাচ্ছেন দেখি। তারপরে দ্বিতীয় সেন্টেন্স তিনি বললেন, আরো কথা আছে, ওয়ালা তাসরিক না, তোমরা চুরি করবে না কেউ, এটারও বায়াত করতে হবে। তো তাহলে বায়াতটা লম্বা হচ্ছে শর্তগুলো। তো হিন্দ অ্যাগেইন কথা বলছিল, ও মহিলা, ওয়াল্লাহ ইন কুনতু লা উসিবু মিন মালি আবি সুফিয়ান আলহানা ওয়ালহানা ওমা আদরি আকানা যালিকা হিলান লি আমলা। তো হিন্দ বলছে, আমি তো কোনো কোনো সময় টাইম টু টাইম আবু সুফিয়ানের পকেট থেকে কিছু টাকা পয়সা নিয়ে গেছি, ইমান আনার আগে জাহিলি জামানায়। এটা কি আমার জন্য হালাল হয়েছিল? এটার কি উপায় হবে তাহলে? মহিলা সিরিয়াস, মানে সে যে এনিথিং শি ডাজ ডাজ সিরিয়াসলি। হে, আগে কুফুরি করেছে সিরিয়াসলি, এখন ইমানে আসবে সে বুঝে শুনে সিরিয়াসলি নিয়েছে, হালকা কোনো ইমান না তার। আবু সুফিয়ান পাশে আসেন, উনি তো এখনো লিডার তাদের বলতে গেলে ছিলেন, কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পাশে থাকার ব্যবস্থা করছেন আশেপাশে। সে মক্কার বড় লিডার, সবাই আসছে, সে কোনো অসুবিধা সুবিধা না হইলে, আর আবু সুফিয়ান লোকেরা আসলে একটু ভরসা পাবে যে আমাদের লিডার তো পাশে আছে, আশা করি মোহাম্মদ আমাদেরকে শাস্তি দিবেন না, এরকম। যাই হোক, আবু সুফিয়ান আসেন। তো আবু সুফিয়ান উপস্থিত থেকে হিন্দের কথা শুনে বললেন, আম্মা মা আসাবতে ফি মামাদা ফা আনতি মিনহু ফি হেল, আরে তুমি যা নিয়েছিলা অতীতে আমার পকেট থেকে না জানাইয়া আমাকে, যাও সব মাফ করে দিলাম, সব হালাল হয়ে গেছে, আমি আর কোনো দাবি রাখলাম না। এতক্ষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এবার চিনলেন, তিনি বললেন, ওয়াইন্না কি লাহিন্দ বিনত ওতবা, আচ্ছা তুমি কি ওতবার মেয়ে হিন্দ নাকি, তুমি আবু সুফিয়ানের বিবি, আচ্ছা কলত নাম, হ্যাঁ আমি। তারপরে মহিলা আবার অ্যাড করতেছে যে হ্যাঁ আমি হিন্দ বিনত ওতবা, ফাফু আম্মা সালাফ আফাল্লাহু আনকা, আগে যা কিছু হয়ে গেছে সব মাফ করে দিন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আরে বাবা, মহিলা কথা দেখছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছে আমার কিছু যা উল্টো পাল্টা হয়ে গেছে সব মাফ করে দেন, তাহলে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সাংঘাতিক লেডি না? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তিনি আর কথা বাড়ালেন না। এরপরে তিনি আরেকটি শর্ত আনলেন মহিলাদের বায়াতের ক্ষেত্রে, ওয়ালা তাজনিন, তোমরা এই বায়াত তো করবে তোমরা কেউ জেনা ব্যবিচারে লিপ্ত হবে না, কেউ জেনা ব্যবিচারে লিপ্ত হবে না, এই কাজে যাবে না, এই অপকর্মে কেউ করবে না। তখন আবার হিন্দ আবার একটা কথা বলে বসলো, ইয়া রাসূলুল্লাহ হাল তাজনিল হুররা, ইয়া রাসূলুল্লাহ কি বললেন, কোন মুক্ত স্বাধীন মহিলাও কি জেনা ব্যবিচার করে? তো আরবের কুরাইশ বংশের লোকদের একটা বৈশিষ্ট্য ছিল, সম্ভ্রান্ত বংশের লোকেরা তারা এইভাবে জেনা ব্যবিচারে লিপ্ত হতো না। কিছু লোক কোয়ালিটি লোকেরা এগুলো করতো, কিছু দাসী মাসি আছে এগুলো এই জাতীয়, তো সেটা আশ্চর্য হয়ে গেছে, আমরা বায়াত করতেছি আমরা তো ওই পরিবারের লোকজন না, এরকম কেউ করে নাকি কোনোদিন, সে চিন্তাই করতে পারেনি। তাহলে বোঝা গেল, মানে আকিদা বিশ্বাস ইমানের ভিতরে কুফর ঈশ্বরের সব ছিল, কিন্তু তাদের মোরাল ক্যারেক্টারে কিছু ভালো গুণও ছিল যে এগুলাকে তারা এত ঘৃণা করতো, কোনো মুক্ত স্বাধীন মহিলা এই অপকর্ম করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথার কোনো জবাব না দিয়ে পরে শর্ত নিয়ে আসলেন আরেকটা কন্ডিশন বাইয়াতের সঙ্গে, ওয়ালা তাকতুলনা আউলাদাকুন, যে তোমাদের সন্তানদেরকে তোমরা কখনো হত্যা করবে না। আরব লোকেরা কিভাবে সন্তান হত্যা করত? মেয়ে হয়ে গেলে জীবন্ত, কবর দিত, এবং এটা অনেক অনেক বড় গর্বের বিষয় ছিল। কন্যা সন্তানকে অ্যালাউ করে নাই বাঁচতে, বাপের বেটা সাংঘাতিক বীর যোদ্ধার কাজ করেছে, অনেক বড় হাই স্ট্যাটাস হয়ে যেত, এত অপকর্ম। এটা আবার আরেক খারাপ জিনিস ছিল, মারাত্মক, এটা তোমরা কেউ করবে না। কোনো কোনো মহিলারাও, ছেলে বেশি চায়, মেয়ে হইলে খালি মন কারা, খালি পুরুষরা করে না, মহিলারাও করে। এই নারী জাতিকে এইভাবে অত্যাচার করা হয়েছে জাহিলি সমাজে, এখনো আছে জাহিলিয়াত, আছে কিনা, এখনো আছে। তো এখন এই যখন তিনি যখন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোমাদের সন্তানকে তোমরা হত্যা করবে না, এখন হিন্দ এই মহিলা কি বলে শুনছেন, এক মারাত্মক কথা বলছে, বলে কদ রাব্বাইনাহুম সিগারান ওয়া কাতালতাহুম ইয়া বাদরিন কিবারান ফা আনতা ওয়া হুম আ'লাম, বলে আমরা তো এই ছোট বাচ্চাদেরকে কত কষ্ট করে মানুষ করেছি, বড় হওয়ার পরে বদর যুদ্ধে গিয়েছিল, আপনি তো সেগুলোকে সবগুলোকে কতল করে দিয়েছেন, আমাদের সন্তানগুলোকে এত কষ্ট করে লালন পালন করছি, কিছু তো আপনার বদরে গিয়ে আপনার হাতেই আপনার বাহিনীর হাতে মারা পড়লো, যে মারা পড়লো তারাই জানে ভালো, আর আপনা আপনি জানেন, আল্লাহ ভালো জানেন কি কাজটা হয়ে গেল। মহিলা কথা বলতে ছাড়লো না, মহিলার এই সাহসিকতার কথা শুনে এই পরিবেশে ওমর রাদিয়াল্লাহু আনহু তো পাশে আছেন, উনি পর্যন্ত হেসে উঠলেন, আরে বাবা রে বাবা, কি কথা বলেছে মহিলা, আশ্চর্য হয়ে গেলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মুচকি হেসে দিলেন, আরে বাবা মহিলা তো সাংঘাতিক, তার কথা দেখছ, ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাল ওয়ালা তাতিনা বিবুহতানিন তাফতারিনহু বাইনা আইদিকুন্না ওয়া আরজুলিকুন, তিনি এবার আরেকটি কন্ডিশন আনলেন বায়াতের মধ্যে, শপথের মধ্যে, যে তোমরা তোমাদের সামনে পিছনে কারো সামনে পিছনে অন্যায়ভাবে কোনো মহিলাকে অন্যায় কাজের তোহমত দিও না, যে নির্দোষ মহিলাকে কখনোই তোমরা কোনো ধরনের বদনামির অপবাদ দিও না, যে সে অন্যায় কাজ করেছে, তার চরিত্র খারাপ, এই জাতীয় কাজ করো না। মহিলারা এগুলো কিছু কিছু করতো আরব সমাজে, তো মহিলা আবার হিন্দ আবার কথা বলছেন এই প্রসঙ্গে, তারপর মন্তব্য করছেন, কমেন্ট করছেন, ফকালাত হিন্দ আল্লাহ ইন্না ইতিয়ানাল বুহতান লা কাবিহ, তুই বলে যে না এই জাতীয় বুহতান, কাউকে তোহমত দেওয়া তো অবশ্যই বড় খারাপ জিনিস, তিনি কনফার্ম করছেন অবশ্যই বড় খারাপ জিনিস। ওয়া ইন্নাকা মা তা'মুরুনা ইল্লা রুশদা ওয়া মাকারিমুল আখলাক, এবারে মহিলা খুব সুন্দর একটা কমেন্ট করছেন যে এইরকম বোহতান অপবাদ দেওয়া, অন্যায় কাজের কারো চরিত্র মধ্যে কিছু কলঙ্ক লেপন করা, এটা অবশ্যই খুব খারাপ জিনিস, তবে মনে হচ্ছে যে আপনি আমাদেরকে যা বলছেন সব ভালো কথা বলছেন, দেখি ভালো উপদেশ দিচ্ছেন, সুন্দর চরিত্র গঠন করার জন্য অনেক ভালো ভালো কথা বলছেন, এখন মহিলা পজিটিভলি কমেন্ট করছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি অ্যাড করলেন, ওয়ালা তাসিনানি ফি মারুফিন, তোমরা কখনো আমি যে কোনো অর্ডার দেই নবী হিসাবে, হুকুম দেই আল্লাহর পক্ষ থেকে শরীয়তের নির্দেশ, কখনো তোমরা এই অন্যায় ন্যায় কাজের কথা যখনই বলি, ভালো কাজের কথা, কখনো তার বিরুদ্ধে যেও না, আমার কথাগুলোকে তোমরা মনোযোগ দিয়ে আমল করবে, এই কথাও তিনি বললেন। ফাকালাত হিন্দুন, এই বাবা এবারও তার কমেন্ট আছে, সব মহিলা চুপচাপ, কিন্তু হিন্দ লিডার পর্যায়ের মানুষ সাংঘাতিক, সে কমেন্ট করছেই প্রত্যেক সেন্টেন্সের পরে, এবারে কমেন্ট হচ্ছে তার, মা জালাসনা হাদাল মাজলিসা ওয়া নাহনু নুরিদু আন নাসিকা ফি মারুফ, আমরা এই যে মজলিসে আপনার সঙ্গে এখানে বসছি, আসছি বাইরে নিতে আসছি, ভালো কথায় আপনার নাফরমানি করব, এরকম মানসিকতা থাকলে কি আসতাম এই বৈঠকে, সেটা কবুল করেই তো আসছি অলরেডি। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে বায়াত করালেন, বায়াত করার পরে তিনি বায়াত মুখোমুখি করেছেন, সাহাবীদেরকে হাত ধরে বায়াত করেছেন না, মহিলাদেরকে মুখে বায়াত করালেন, শুধু হাত ধরলেন না কারো। বায়াত শেষ হয়ে গেলে এখন হিন্দ বলছেন, ইয়া রাসূলুল্লাহ নুসাফিহুকা, ইয়া রাসূলুল্লাহ আপনার হাতটা একটু মুসাফা করি আমরা, তো এটা তো জাহিলি জামানা কোনো আইব ছিল না, নর্মাল প্র্যাকটিস ছিল, যেটা এখন এই সমস্ত দেশে আছে, তাই না, হ্যান্ডশেক তাদের নর্মাল, না কি নারী না পুরুষ কোনো ব্যাস কোন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নি লা উসাফিহু নিসা, আমি মহিলাদের, আমার গায়ে মাহরাম কোনো মহিলার হাত স্পর্শ করি না, তাদের হাত টাচ করে কোনো বায়াত নেই না। ইন্নামা কওলি লি ইমরাতিন কওলি লি মিআতি ইমরাআহ, একজন একজন করে বায়াত আমার করাইতেও হবে না, আর হাত ধরে ধরে বা মুসাফা করে অথবা হাতের শপথ নিয়ে আমার সঙ্গে কথা রিপিট করে একজনও হতে পারে, সেটা 100 জনও বলতে পারে, সবার বায়াত হয়ে যাবে কথা বলার মাধ্যমেই। অতপর বায়াত অনুষ্ঠান শেষ হয়ে গেল। এবার হিন তার বাড়িতে আসলেন, যখন ফেরত বাড়িতে এসে তার অত্যন্ত সম্মানের যে মূর্তিটা ছিল এবাদত করতো সারাদিন, এটাকে ভাঙতে ভাঙতে চুরমার করে ফেললেন। তারপরে বললেন, কুন্না মিন কাফি গুরুর, তুমি আমাদেরকে কত ধোকায় যে ফেলে দিয়েছিলে, তুমি আমাদেরকে বিপদ আপদ উদ্ধার করো, কত এবাদত তোমার করলাম সব ধোকা, আর এটাকে পিটিয়ে একদম চুরমার করে দিল। তাহলে বোঝা গেছে মহিলা সিরিয়াসলি ইসলামকে গ্রহণ করেছে। এরপরে পরবর্তী পর্যায়ে মহিলা আবার আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে আরেকটি বিষয়কে খোলাসা করতে, তার কিছু প্রশ্ন রয়ে গেছে। এসে বললেন খুব সুন্দর করে আদব এসে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে এমন কোনো ঘর নাই যে আমি এত অপছন্দ করতাম আপনার ঘর, মানে আপনাকে কি পরিমাণ ঘৃণা করেছি, কি পরিমাণ খারাপ জেনেছি, আর আজকে আমার ভিতরে এত পরিবর্তন হয়েছে, পৃথিবীতে এমন কোনো ঘর নাই, এমন কোনো জায়গা নেই, ব্যক্তি নাই যে আপনার কাছে আপনাকে যে সম্মান করি সে জায়গা কেউ দখল করতে পারে, আপনার প্রতি মহব্বত এবং সম্মান আজকে আমার পরিপূর্ণভাবে টান করে এমন এক পর্যায়ে গিয়েছে যে কোনো ব্যক্তি এর কাছাকাছি হতে পারবে না। তার ইমান কিভাবে মজবুত হয়ে গেল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াইদান ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, বলে তোমার এই কথা শুনে আমিও আল্লাহ তাআলার প্রতি অনেক খুশি হয়ে গেলাম, তোমার জন্য মোনাজাত ভালো কামনা করলেন যে আল্লাহ তাআলা এরকমই করে যার হাতে আল্লাহ তাআলার আমাদের সবার জান রয়েছে, আমার জান রয়েছে, সে যেন তোমাকে এভাবেই রক্ষা করেন এবং এই মানসিকতা দান করেন, তার জন্য দোয়া করলেন। তারপরে মহিলা বললেন, ইয়া রাসূল, একটা কথার জন্য আসছি, সেটা হচ্ছে এই, ইন্না আবা সুফিয়ান রাজুলুন সাহিহ, আবু সুফিয়ান আপনি তো জানেন ভালোই ধনী মানুষ, সে কিন্তু বেশ ধনশালী, ওয়ালাইসা ইউতিনি মা ইয়াকফিনি ওয়া ওয়ালাদি ইল্লা মা আখাযতু মিনহু ওয়া হুয়া মা লা ইয়ালাম, সে আমার এবং পরিবারের ছেলে মেয়েদের ভরণ পোষণের জন্য পয়সা করে যা দেয়, হয়তো তার একাধিক পরিবার ছিল সবাইকে এভাবে দিত আর কি, তো বলে আমাকে যা দেয় আমার বাচ্চা কাচ্চা নিয়ে এটা এনাফ হয় না, খুব বখিল মানুষ, তা আমার এই খরচ মেটাতে আমি তার পকেট থেকে না জানা সত্ত্বেও কিছু নিয়ে নিতে হয় কায়দা করে, সেটা দিয়ে আমি ব্যালেন্স করে ফেলি, এখন কি করবো, আমি ইসলাম তো কবুল করে ফেলছি, এগুলো তো আগে যা করছি করছি, এখন আমার কি হবে, আমার জন্য এবার উপায় কি, আমাকে গাইড করেন। এখন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখানে একটা বিরাট প্রিন্সিপাল আছে সেগুলো আমাদের জন্যে, খুদি মা ইয়াকফিকি ওয়া ওয়ালাদাকি বিল মারুফ, শোনো তোমার এবং তোমার সন্তান সন্ততির জন্য যেটা জেনুইন নিড, অথচ সে কৃপণতা করে, ওই অংশটুকু তুমি নিতে পারবে, এর বেশি না, এর বেশি নিলে তুমি জবাবদিহি করতে হবে। তো এই জন্য কোনো জায়গায় যদি কোনো কর্মচারী, কোনো জায়গায় যদি কোনো নাগরিককে কেউ জুলুম করে ফেলে বেশি, তাহলে নাগরিকের জন্য কর্মচারীর জন্য তার জেনুইন রাইট পাওয়ার ক্ষেত্রে এই সুযোগ, এর এখানে একটু দ্বার খুলে গেল। ওকে রাইট, এই হিন্দের কাহিনী বলার পরে বুখারি মুসলিমকে আলাপ করে নিয়ে এগেইন ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই মহিলা যে কত জ্ঞানী ছিলেন, তার প্রশ্ন কথাবার্তা মন্তব্য থেকে পরিষ্কার হয়ে যায়, এটা একটা জিনিস আমরা হাজির গ্রহণতে পেলাম, এবং সে কীভাবে সুন্দর করে কত বড় ব্যক্তিত্বের সঙ্গে কথা বলতে পারে, মাশা আল্লাহ, এটা তার যোগ্যতা পরিচয় পাওয়া গেলো। এছাড়া আরেকটা জিনিস শিখলাম যে কোনো ব্যক্তির যদি কোনো দুরবস্থা থাকে, কোনো ওজোর থাকে, সে ওজোর পেশ করা যায়, সেটা তিনি পেশ করেছিলেন, যেমন তার টাকা পয়সা নেওয়ার খবরটা তিনি সিনসিয়ারলি এটা প্রেজেন্ট করেছিলেন, এবং তার সত্যবাদিতা প্রমাণ হয়ে গেল, এবং সে যে সত্যি রসুলুল্লাহ সাল্লামকে সারা দুনিয়ার মানুষ থেকে বেশি তাজিম এবং সম্মানের জায়গায় এনে দিয়েছেন, মহব্বত করেছেন, এই তার স্টেটমেন্টগুলো তার পরিষ্কার প্রমাণ হয়ে গেল যে সে সত্যি তাদের ইমান মজবুত হয়ে গেল। হিন্দের কাহিনী শেষ হয়ে গেল। এবার আরেকজন বড় লিডার কাহিনী আসছে, তিনি হচ্ছেন সাফওয়ান। যে সাফওয়ান এক মক্কার এক লোককে কন্ট্যাক্ট করেছিল, আপনার পরে গিয়েছি আমরা আলোচনা করেছি মনে আছে কিনা, যে তুমি যদি মুহাম্মদকে গিয়ে হত্যা করে ফেলতে পারো আর তুমি যদি ধরা পড়ে চলে যাও, তোমার জীবনে চলে যাও, তাহলে তোমার গোটা পরিবারে দায় দায়িত্ব আমি নিব, আমার বাচ্চারা খেলে তোমার বাচ্চারাও খাবে। এই সাফওয়ান ছিল ওই হত্যাকারীকে পাঠানোর জন্য পরিকল্পনাকারী। যাই হোক, এখন মক্কা বিজয়ের পরে তার ঘটনা হচ্ছে, সে একজন বড় লিডার কোরাইশদের মধ্যে। এখন সে দেখলো আমি যে কাণ্ড ঘটিয়েছি এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, আমি ওনাকে হত্যা করার জন্য ঘাতক পাঠিয়েছি, কাজেই মুহাম্মদ আমাকে পাইলে কি আর ছাড়বে? ওকে, কিন্তু যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 জনকে না 12 জনকে, হ্যাঁ কয়জন ছিল, 12 জন ছিল, 12 জনকে বলেছিলেন যে তাদেরকে কাবা ঘরে লটকানো থাকা অবস্থায় পাইলেও ছেড়ে না, তার মধ্যে এর নাম কিন্তু ছিল না, ওনার নাম এই লিস্টিতে ছিল না, তাহলে তিনি সাধারণ ক্ষমা পাওয়ার ঘটনা মানে উপযুক্ত। কিন্তু ওনার ভয় হলো যে আমাকে মনে হয় পাইলে ছাড়বে না, যদিও আমার নাম লিস্টের মধ্যে নাই তো আমার বোধহয় নিরাপত্তা নাই। তখন সে পালিয়ে মক্কা থেকে চলে গেল এবং কোনো জায়গায় লুকিয়ে থাকলো মক্কার বাইরে। তো তার ভাতিজা ওমাইর ইবনে ওয়াহাব, সেই বেচারা চাচার ব্যাপারে খুব দরদি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে চাচার নিরাপত্তা চেয়ে ইসলাম কবুল করানোর জন্য কোনো সুযোগ পাওয়া যাবে কিনা এই পারমিশন চাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইন্না সাফওয়ান ইবনে উমাইয়া সাইয়্যিদু কওমিহি, যে সাফওয়ান তো তার গোত্রের উপগোত্রের লিডার, বড় লিডার, তিনি তো ওয়াকাদ খারাজা হারিবা মিনকা, আপনার ভয়ে মক্কা ছেড়ে পালিয়েছে, লুকিয়ে আছে কোন জায়গায়, তার মানে আপনি যদি পারমিশন দেন আমি কি তাকে নিয়ে আসবো, আপনি কালিমা পড়াই দিবেন, তার নিরাপত্তা হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আদরিক ইবনে আম্মিকা ফাহু আমান, যাও চাচা না আসলে চাচাতো ভাই, তোমার কাজিনকে চাচাতো ভাইকে নিয়ে আসো, তাকে নিরাপত্তা দিলাম। ওমার বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি সে যেভাবে ভয় পেয়েছে তার ভিতরে যে দুশ্চিন্তা আছে আমি বললে সে বিশ্বাস করবে না, আপনি এক কাজ করেন, একটা তিনি আয়াতান ইয়ারিফু বিহা আমানাক, একটা চিহ্ন আপনি দেন, প্রমাণ দেন, যে প্রমাণটা দেখলে দেখালে তাকে সে বুঝবে যে সত্যি আপনি আমাকে নিরাপত্তা দিয়েছেন। ওকে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যে চাদরখানা গায়ে দিয়ে তিনি মক্কা বিজয়ের সময় গায়ে দিয়ে ঢুকেছিলেন ওই চাদরখানা দিয়ে দিলেন, এটা তাকে দেখিও যে এটা ওনার চাদর, গায়ের চাদর নিয়ে এসেছি প্রমাণ হিসাবে তুই বিশ্বাস করে দিব। তো ওমায়ের ইবনে ওয়াহাব ছুটলেন তার কাজিন সাফওয়ানকে ধরার জন্য, খবর পেলেন যে উনি যেতে যেতে অলরেডি জেদ্দা পৌঁছে গেছে ভদ্রলোক সাফওয়ান, তার টার্গেট হচ্ছে নৌকা পাড়ি দিয়ে আবিসিনিয়া চলে যাবে, উল্টা হিজরত করবে আর কি যান বাঁচানোর জন্য। সে এখন অলরেডি কথাবার্তা হচ্ছে, সে নৌকায় উঠবে চলে যাবে। সাফওয়ান বললে তাকে বোঝাল ইয়া ফেদাকা আবি আম্মি, আমার মা বাবা তোমার জন্য উৎসর্গকৃত হোক, আল্লাহ আল্লাহ ফি নাফসিকে আনতে হলে কা, তুমি তোমার নিজেকে আর ধ্বংস করো না, তোমাকে আর হালাক করো না, অনেক করেছ, ফাহাদা আমানুন মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদ জিতুকা বি, আমার কথা বিশ্বাস করো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে তোমার জন্য নিরাপত্তার গ্যারান্টি নিয়ে এসেছি, তুমি এসে কালেমা পড়ো, ইসলাম কবুল করো, আর ধ্বংসের দিকে যেও না। সাফওয়ান বলতেছে ওয়াই হাক উগরুব আননি ফালা তুকাল্লিমনি, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি যাও এখান থেকে, আমার সাথে কোনো কথাই বলো না, খবরদার এই জাতীয় কোনো কথাই আমার সঙ্গে তুমি বলতে পারো না, গেট লস্ট। উমাইর বলেন আই সাফওয়ান ফেদা কাবি আমি, শোনো আমার আব্বা আমার কসম দিয়ে বা কসম না এটাকে বলে তারা সম্মানের দৃষ্টিতে কথা গুরুত্ব বোঝানো যায়, আমার আব্বা মা তোমার জন্য উৎসর্গীকৃত হোক, যে তুকা মিন ইন্দ আফদালিন নাস, তুমি শোনো আমি অত্যন্ত সবচেয়ে ভালো মানুষের কাছ থেকে তোমার কাছে এসেছি, যিনি সবচেয়ে ভালো মানুষ তার কাছ থেকে এসেছি, তার তিনি যে কত ভালো মানুষ আমি তাকে কাছ থেকে দেখেছি। ও আবার না, যিনি কথা বললে কথাটাকে তিনি ঠিক রাখেন, এমন লোকের কাছ থেকে এসেছি তোমার কাছে নিরাপত্তা নিয়ে। ও আহলা মিন্নাস, তিনি হচ্ছেন সবচেয়ে বড় ধৈর্য অবলম্বনকারী এবং মানুষ কষ্ট দিলেও যিনি সহ্য করতে পারেনি, এমন লোকের কাছ থেকে এসেছি। ও খায়রিন্নাস, সর্বোত্তম ব্যক্তিটির কাছ থেকে এসেছি। আর তুমি জানো তিনি কে? অহ ইবনু আম্মিকা ইজ্জুহু ইজ্জুক, তিনি তো তোমার নিজেরও কাজিন হয়। ওরে সব কোরাইশ বংশের বংশের লোক না, বিভিন্ন উপগোত্রে ভাগ হয়েছে, মূল গোত্রতে এক। সে তোমার কাজ তোমার কাজিন হয়, তুমি তাকে চেনার কথা আমার মতে ভালো থেকে ছোটকাল থেকে। ইজ্জুহু ইজ্জাকা ইজ্জুকা, সে এখন তার সম্মান তো এখন তোমার সম্মানের কারণ হয়ে যাবে। ওয়াশারাফু ওয়াশারাফুকা, তার মর্যাদা তোমার মর্যাদার কারণ হয়ে যাবে। ওয়ামুলকু হুমুলকুকা, তিনি যে আল্লাহ তাআলা ওনার হাতে ইসলামের কারণে ক্ষমতা তুলে দিয়েছেন, সেটা তো বলতে পারো যে তোমার তোমাদের সবার এই ক্ষমতার তোমরা গর্বিত হতে পারো যে তোমাদের পরিবার থেকে আল্লাহ তাআলা এই নবীকে এত বড় শান দান করেছেন, তুমি আর কেন পিছপা হও? এখন সাফান বলে ইন্নি আখাফু আলা নাফসি, স্থির আমার অনেক ভয় হয় সে আমাকে ছাড়বে না, আমার আশঙ্কা হয় যে আমাকে পেলে হাতের কাছে অ্যাকশন নিয়ে ফেলবে। হুমায়ুর বললেন শোনো, ও আহলাম মিদালিক আকরাম, তুমি যা চিন্তা করছো এর চেয়ে অনেক বেশি ধৈর্য ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছেন, সহ্য করার ক্ষমতা দিয়েছেন এবং অনেক সম্মানের আসন ওনাকে বসিয়েছেন। তো বুঝি একটু যে মোটামুটি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাদর দেখালেন, দেখো এই চাদর আমাকে দিয়েছেন, তুমি বিশ্বাস যাতে করো, চলো তুমি এই চাদরটা গায়ে দিয়েই মক্কায় ঢুকো। চাদরটা গায়ে দিয়ে শেষ পর্যন্ত নরম হলো, সে এখন মক্কায় ঢুকছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সামনের দিকে চলে গেলেন দেখা করার জন্য। ওয়ানা দাহওয়ার আর উসিন্নাস, এবং ঢুকার ওনার কাছাকাছি গিয়েই সে চিৎকার করে বলতেছে সাফওয়ান, ইয়া মুহাম্মদ ইন হাদা উমাইর ইবনু ওহাব জা আনি বিরিদাইকা ওয়া জাআমা আন্নাকা কাদ আমানতানি, সে এখনো মানে তার আশঙ্কা কাটেনি। এ মুহাম্মদ, এই যে উমাইর আমার সঙ্গে যে এসেছে সে আপনার চাদর নিয়ে এসেছে এবং সে আমাকে বলেছে আপনি নাকি আমাকে নিরাপত্তা দিয়েছেন, মনে করিয়ে দিচ্ছে কি জানি সবার সামনে বলতেছে, তাহলে তো রসুল্লাহ সাল্লাম উল্টা পাল্লা কিছু করে লজ্জা পেয়ে যাবেন। সে তো নিজের তালে চিন্তা করে, ওনার সামনে তার সে পৌঁছতে পারলো না, ওনাকে এখনো চিনতে পারলো না আর কি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাদাকা, ও ঠিকই বলেছে উমাইর, এঞ্জেল আবা ওহাব, ওহাবের বাবা নামেন, এবার আপনি নামেন, এত দুশ্চিন্তা করেন না, ওনাকে সান্ত্বনা দিয়ে নামালেন। ওই তখনও উটের উপরে বসে বসে এগুলো বলতেছে, নামতেও সাহস করতেছে না আর কি সে। তা এখন সে বলতেছে লা ওয়াল্লাহি লা আনজিল হাত্তা তুবাইয়ান আলি ওয়া জাআলনি ফীহি বিল খিয়ারি শাহরাইন, বলে যে আমি যে নামবো নেমে যে বায়াত করবো আমি তা করবো না, এখন তুমি আমাকে পরিষ্কার করে খোলাসা করো জিনিসটা কি, কিসের বায়াত করাবা, আর আমাকে তুমি দুই মাসের সময় দাও, আমি বুঝে শুনে কিছু একটা করব, আমাকে তুমি এই মুহূর্তে চাপাচাপি করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন বল আনত বিল খিয়ারে আরবাত আশর, বলে যে তোমাকে আমি শুধু দুই মাসের না চার মাসের দেব, যা চার মাসের সময় দেবো তোমাকে, লা আল্লাহ ইয়াহদিকা, আশা করছি আল্লাহ তোমার হেদায়েত দিবেন। ওনার কথা তো দোয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অতঃপর এইবারে সে নামলো উঠ থেকে, নেমে মোটামুটি কিন্তু কালিমা পড়ে নাই, তবে রসুল্লাহ সাল্লাহকে বিশ্বাস আশ্বস্ত হয়েছে এবং ওনার সঙ্গে যাওয়া আসা দেখা সাক্ষাৎ উঠাবাসা করছে, ভ্যারি ক্লোজ হয়ে গেছে, এমনকি মক্কা বিজয়ের কিছুদিন পরেই তাইফের যুদ্ধ হবে, সে যুদ্ধে সে অংশগ্রহণ করেছে ইসলাম কবুল না করেই, রসুল্লাহ আসলাম অ্যালাউ করেছেন, কই চলো ওকে, এখন ইসলাম ফরমালি কবুল করে নাই আবু তালেবের মতো, এখন সে রসুল্লাহ সাল্লাহামের ব্যাপারে সিনসিয়ার হয়ে গেছে। মক্কা তাইফের যুদ্ধের অনেক পরে গিয়ে ইসলাম কবুল করছে, জেনুইনলি ইসলাম কবুল করেছে। এরপরে এক লোক আসলে বায়াত নিতে, সে একটু লেট করে ফেলছে, কোথেকে একটু হয়তো অন্য এক কবিলা থেকে দৌড়ে আসছে বায়াত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওনার সামনে দাঁড়িয়েছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে হাত ধরে বায়াত করাবেন, তো সে এমন কাঁপতে শুরু হয়ে গেছে, সে মানে মারাত্মক ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। এমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে দেখেননি, হয়তো প্রথম দেখছে। ওনার শান, ওনার মাহাবা, ওনার ব্যক্তিত্ব, তার কাছে এমন মনে হয়েছে সে কাঁপা শুরু করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাউ ইন আলাইকা, আই টেক ইট ইজি, তুমি শান্ত হও, তুমি এত টেনশনে আছো কেন, এত ভয় পাচ্ছ কেন? ফাইন লাস্ট বি মালিক, আমি কোনো বড় বাদশাহ টাদশাহ কিছু না, আমি সাধারণ মানুষ। ইন্নামা আনা ইবনু ইমরাতিন কানাত তাকুলুল কাদিদা বি মাক্কা, আমি এমন একজন মহিলার সন্তান, ওনার মা আমিনার কথা বলছেন, আমরা কোনো এত বড় লোক আহামারি কিছু ছিলাম না, রাজা বা শত দূরের কথা, অভাব অনটনে মাঝে মধ্যে আমার মা খাবার থাকতো না বিদায়, গোস্ত সুটকি করে রাখা ঝোল পাকিয়ে কোনো রকম যান বাঁচিয়েছিলেন, গোস্ত সুটকি দিয়ে কোনো সময় আমাদের জীবন বেঁচেছে। কাজেই তুমি আমাকে এমন কিছু মনে করো না যে তোমাকে খুব ভয় পেতে হবে, খুব নার্ভাস হয়ে যাবে, টেনশন করতে হবে, কিচ্ছু না, রিল্যাক্স ম্যান। ওকে, তাকে সাবধানা দিয়ে বায়াত করালেন। হ্যাঁ, এরপরে সাহাবি আবু সুরাই আল খোজাই রাদিয়াল্লাহু আনহু বলেন, আদনা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ফাতহি ফি ক্বিতালি বনি বকর হাত্তা আসাবনা মিনহুম সা'রানা ওয়া হুয়া বিমক্কা, মক্কা বিজয়ের প্রথম দিকে যে বনি খোজা আর লোকদেরকে অত্যাচার করেছিল, বনি খোজা কাদের মিত্র ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিত্র ছিলেন। মক্কা বিজয়ের আগে তাদের যে বনি বকর, যারা কাফেরদের মক্কার কোরাইশদের মিত্র কবিরা ছিল বনি বকর, এবং বনি বকর তাদের প্রতি আক্রমণ করেছিল, মনে আছে তো? কাবা ঘরে ঢুকছে, সেখানেও হারাম শরীফে সেখানেও হত্যা করেছে। তো তারা অনুরোধ করেছিল, ইয়া রাসূল, আপনার সঙ্গে আমাদের চুক্তি আছিল যে আমরাই, আমাদের উপরে আক্রমণ হলে আপনার উপরে আক্রমণ হবে, আপনি আমাদেরকে সাহায্য করবেন। মক্কা বিজয়ের প্রথম দিকে অল্প সময়ের জন্য তিনি শুধু বনি বকরের বিরুদ্ধে বনি খোজার তাদের খুনের বদলায় খুনের শাস্তি নেওয়ার জন্য কিছু অ্যালাউ করেছিলেন, তাদেরকে আক্রমণ করার জন্য অল্প সময়ের জন্য, যেহেতু ওনার চুক্তি রক্ষা করতে হবে। কিছু চুক্তি রক্ষা করলো, তারা কিছু প্রতিশোধ নিল, নেওয়ার পরে যারা বিশেষ ক্রিমিনাল ছিল, অ্যাকশন নিয়েছে, যারা এই অপকর্মের হোতা ছিল, কিছু তারা মোটামুটি অ্যাকশন নিয়েছিল, কয়েকজনকে তারা হত্যা করেছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের সঙ্গে করা চুক্তির ওয়াদা রক্ষা করেছি, হয়ে গেছে, এখন তোমরা স্টপ করো, আর বাড়াবাড়ি করবা না। তো তখন বন্ধ করালেন। এরপরে তারপরে কি হলো? সাহাবী বলছেন যে, ফালাকিয়া রাহতুন মিন্নাল গাদা রাজুলান মিন হুজাইল মিনাল হারামি ইয়া উম্মু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তারপরে এই ঘটনা স্টপ হয়ে গেল, আমাদের সবাইকে অস্ত্র তিনি ইয়া করতে বললেন। পরবর্তী দিন, পরের দিন যখন, অথবা ওই দিনই আর একটু পরে, যখন একটি লোক বনু বকরের যুদ্ধ শেষ হওয়ার পরে আসলেন ইয়ে কবুল করতে, ইসলাম কবুল করতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে আসতেছেন। এখন বনু বকরের এই দুশ্মন কবিরার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য খোজা আর একজন তার পিছনে ধাওয়া করল। ওকে, এবং এই ব্যক্তি, তার যেটা হয়েছিল জাহেলি জমানায়, সেই ব্যক্তি ওই বনি খোজার একটা লোককে হত্যা করেছিল। হত্যা যে নিহত হয়েছে ওই পরিবারের একজন তাকে চিনছে, এবং সেই লোকটি আসতেছে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম কবুল করতে। তো খোজার লোকটা দেখলো যে আমার এই দুশ্মন আমার পরিবারের অমুককে হত্যা করেছে, আমি তার প্রতিশোধ নেব, কিন্তু এই সময় প্রতিশোধের টাইম পার হয়ে গেছে, তাই না? ওকে, তো কিন্তু এই লোকটা এবং কয়েকজন মিলে ধাওয়া করে তাকে তারা কতল করে ফেললো, আর সে ইমান কবুল করতে আসতে পারল না। এই খবরটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, তিনি খুবই কষ্ট পেলেন, এবং তিনি ফালাম্মা বালাগা যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাবা গাদাবান শাদীদান, তিনি অনেক বেশি রাগ হয়ে গেলেন, গোস্বা হয়ে গেলেন। সাহাবী বলেন যে, আল্লাহি মা রাআইতু গাদাবা গাদাবান আশাদ্দা মিনহু, যে আমি জীবনে কোনোদিন দেখিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত রাগ গোস্বা হতে, ওনার কাছে উনি নিরাপত্তা দিয়েছেন, যুদ্ধ বন্ধ করতে বলেছেন, অস্ত্র থামাতে বলেছেন, তারপরেও হত্যা করেছে, এটা উনি খুবই কষ্ট পেয়েছেন, মারাত্মকভাবে তিনি রাগ করেছেন। অতঃপর এখন আসরের ওয়াক্ত হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজানের পরে আসরের নামাজ পড়ালেন, তারপরে তিনি ভাষণ দেওয়ার জন্য বসলেন। তখন মুখতাসার কথা হয়েছিল, কাবা ঘরের ওই দরজার মধ্যে বসে সবাইকে নিয়ে একটু ওই সময় একটা ভাষণ দিয়েছিলেন, এটি আরেকটি ভাষণ দিলেন এখন আসরের নামাজের পরে। এখানে তিনি অনেক প্রিন্সিপাল, অনেক জরুরি কথাবার্তা তিনি বলছেন তাদেরকে। তিনি বলছেন, আইয়ুহান নাস ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা হাররামা মাক্কা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফাহিয়া হারামুন মিন হারামিল্লাহ তাআলা ইলা ইয়াওমিল কিয়ামা। হে লোকরা শোনো, নিশ্চয়ই আল্লাহ তাআলা যখন থেকে আসমান জমিন পয়দা করেছেন, সৃষ্টি করেছেন, তখন থেকে আল্লাহ তাআলার কাছে সিদ্ধান্ত আছে, লওহে মাহফুজে লেখা আছে, এই ঘর হারাম, মানে এখানে কোনো রক্তপাত, নিরাপত্তাহীনতার কাজ করা যাবে না, নিষেধ। এই পবিত্রতা এই ঘরের জন্য আল্লাহ লিখে রেখেছেন, কিয়ামত পর্যন্ত সেটা থাকবে। লা ইয়াহলু লিমুমিনিন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াওমিল আখির আন ইয়াসফিকা বিহাদামান। কারোর জন্য কোনোদিন হালাল নাই, অ্যালাউড হবে না এই ঘরের মধ্যে রক্ত প্রবাহিত হয় এমন কাজ করা, খুন খারাপি, হত্যা কতল, এইগুলো এই ঘরের আশেপাশে কখনোই করা যাবে না এই চৌহদ্দির ভিতরে। ওয়ালা ইয়াদা বিহাসাদান, এমনকি এই গাছের এই এই এলাকার প্রাকৃতিকভাবে সৃষ্টি হওয়া গাছগুলোকে বনে জঙ্গলের এভাবে কাটাও যাবে না, একমাত্র নিজস্ব ফার্মে যাদের আছে সেগুলো ছাড়া। আর এই মক্কাকে কোনো ধরনের খুন খারাপি আল্লাহ কখনোই অ্যালাউ করেননি। সুম লাম তাহলুল ইল্লা লিহাদিন কানা কাবলে, আমার আগে কোনো নবীকে আল্লাহ তাআলা এই ঘরে যুদ্ধ করার জন্য এক ঘন্টারও কোনো পারমিশন দেননি। ওয়ালা তাহলুল লিহাদিন ইয়াকুনু বাদি, আমার পরেও কাউকে আল্লাহ পারমিশন দিবে না। ওয়ালাম তাহলুল লি ইল্লা হাদি সা, এই যে কিছুক্ষণ আগ পর্যন্ত একটু সময় ছিল, আমি সময় দিয়েছিলাম, এতটুকু সময় আল্লাহ তাআলা একমাত্র পারমিশন আমাকে দিয়েছিলেন, যার ভিত্তিতে তোমরা খোজাআরা বনী বকরের বিরুদ্ধে তোমাদের প্রতিশোধ নেওয়ার একটু সুযোগ পেয়েছিলে। কিন্তু যখন আমি স্টপ করেছি, তারপর থেকে আর কোনো দিন এখানে কোনো খুন খারাপি অ্যালাউ করা যাবে না, হবে না। গাদাবান আল্লাহ আহলিহা, কারণ ওই ওখানকার কিছু লোকজন যে অন্যায় অপকর্ম করেছিল, বিশেষ করে বনী বকরের লোকেরা খোজাআকে এই ঘরের মধ্যে যেভাবে হত্যা করেছিল, তাতে আল্লাহ যে গোসা রাগ হয়েছিলেন, সেই কারণে অল্প সময়ের জন্য বনী বকরকে এই সুযোগ দিতে আল্লাহ অ্যালাউ করেছিলেন। তার আগে পরে কখনো অ্যালাউ ছিল না, হবে না। আল্লাহ সুম্মা রাজা কাদ রাজা আত কা হুরমত হাবিল আমস, কাজেই এখন থেকে আবার গতকালকের মতোই মক্কা বিজয়ের আগ পর্যন্ত যেরকম ছিল, এখন থেকে আবার ওই জিনিস চলে আসলো, হালাল হত্যা, কোনো ধরনের খুন খারাপি টাইম পার হয়ে গেছে, অ্যাগেইন পরিপূর্ণভাবে হারাম, কেউ কারো গায়ে এখানে কোনো হাত তুলতে পারবে না। আল্লাহ ফালি ওয়াল্লিগ শাহিদ মিন কুমুল গায়েব, আমি তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে কথাগুলো এখন বলবো, তোমরা এখানে যারা উপস্থিত আছো, যারা অনুপস্থিত আছে আমার সামনে নেই, কোনোদিন পরে যাদের জন্ম হবে, যারা অথবা পরে তারা ইসলাম কবুল করবে, তোমরা তাদেরকে সবাইকে এই কথাগুলো শুনিয়ে দেবে, মক্কাবাসীদেরকে, মদিনাবাসীদেরকে, মুহাজিরকে, আনসারীদেরকে, ন মুসলিমদেরকে, সবাইকে তিনি এই ভাষণ দিচ্ছেন। ফামান ক্বালা লাকুম ইন্না রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ ক্বাতালা বিহা, কোনোদিন যে কেউ যদি বলে যে মক্কার এখানেও যুদ্ধ করা যাবে, খুনাখুনি রক্তপাত করা যাবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো করছেন, এটা তো আরেকটা সুন্নাত, এটা কেউ যদি বলে বসে কোনোদিন, তার জন্য ব্যাখ্যা করে দিলাম, এই কথা বলে দিও, ফাকুলু আমার এই ঘটনার রেফারেন্স যে কোনোদিন ইতিহাসের কোনো পর্যায়ে কেউ যদি বলে, তাদেরকে বলে দেবা যে আল্লাহ তাআলা তার রাসূলকে শুধুমাত্র অ্যালাউ করেছিলেন একটা নির্দিষ্ট সময়ের জন্য, এটা তোমাদের কারোর জন্য আর কোনোদিন অ্যালাউ করা হবে না, যাবে না। তারপরে বলেন, ইয়া মাশার খোজা, হে খোজা আর লোকজন, যারা প্রতিশোধ নিচ্ছ বনী বাকারের ব্যাপারে তোমাদের এখনো মনে অনেক ক্ষোভ আছে, জানি এই ঘরে তোমাদেরকে এসে তারা হত্যা করেছিল, তোমাদের ক্ষোভ বোধ হয় এখনো কারো কারো শেষ হয়নি, দুঃখ কষ্ট রাগ শোক, কিন্তু এর সব আই দি কুমারী কাতল, খবরদার হাতকে গুটিয়ে নাও, কোনো খুন খারাপি আর চলবে না, যা হওয়ার হয়ে গেছে, স্টপ, ফাইনাল স্টপ। فقد كثر ان يقع যা হওয়ার তা হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে। লাইন কাতালতুম কাতিলান লা আদিয়া আদিয়ান না, আর এখন থেকে যেটা তোমরা কতল করে ফেলেছো ওই একটি লোককে, তার দিয়ত আমি আদায় করে দেবো, রক্ত মূল্য পেশ করে দেবো তার পরিবারকে। ফমান কুতিলা বাদা মাকামি হাদা ফা আহলুহু বিখাইরিন নাদারান, এখন থেকে এরপরে কোনোদিন কোনো কবিরা লোক অন্য কবিলাকে, কোনো পরিবার অন্য পরিবারকে, ব্যক্তিগত শত্রুতা, পারিবারিক শত্রুতা, কবিলাগত শত্রুতা কোনো কারণে যদি এভাবে হত্যা করে ফেলে, তাহলে মনে রাখবে তার সামনে দুটো রাস্তা আছে হত্যাকারীর সামনে। একটা হলো ইনশা উ ফাদা মুকাতিলহি, যাকে হত্যা করে করা হবে তার পরিবার যদি চায় একে মৃত্যুদণ্ড দিতে হবে, তাহলে আমি মৃত্যুদণ্ড কার্যকরী করে ফেলব, কেসাস হত্যার বাদে হত্যার শাস্তি দেবো। ও ইনশা উ ফা আকলহু, আর তারা যদি ইসলামী শরীয়তের মধ্যে নিয়ম আছে যে হত্যার কেসাসের পরিবর্তে কেউ যদি দিয়ত গ্রহণ করে তাহলে তার দিয়ত আদায় করতে পারবে, এই দুটোর একটা, হত্যাকারীর তার বিচারের সম্মুখীন হয়ে হত্যা প্রমাণিত হলে তার সামনে দুটো ফয়সালা, যদি নিহতের পরিবার বলে যে আমরা দিয়ত নিয়ে তাকে ছেড়ে দেব, তাহলে 100 উটের পরিমাণ হচ্ছে দিয়ত হত্যার রক্তমূল্য দেবে। আর যদি নিহতের পরিবার বলে যে আমরা কোনো রক্তমূল্য নেব না, তাকে হত্যা করবো কেসাসের শাস্তি কেসাস, তাহলে সেটাই কার্যকরী হবে। আমি তোমাদেরকে এই কথা স্মরণ করিয়ে দিচ্ছি, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটি যে হোজালি লোক কতল করে ফেলেছিল বনি বাকরের খোজা পরিবারের লোক, যে বনি বাকরের লোককে হত্যা করেছিল, সেটার রক্তমূল্য তিনি আদায় করে দিলেন। তারপরে তিনি আরেকটি লাইন বললেন, ইন্না আদান নাসি আলাল্লাহি মিমান কাতালা ফিল হারাম, আল্লাহর কাছে সবচেয়ে বড় দুশ্মন হবে ওই লোকটি যে লোকটি হারামের ভিতরে কোনোদিন খুন খারাপি করে, খবরদার। আও কাতালা গাইরা কাতিলিহি, অথবা কোনো লোক যদি আরেক জায়গায় পেয়ে গেল যে এক কবিলার লোকে এই কবিলার লোককে মেরেছিল, খুনিকে না পেয়ে বা খুনির বিচার যেন ধরে না নিয়ে এসে আরেকজনকে কতল করে দিল, যে আমাদের বংশের লোকদেরকে মারছে আমরা তাদের বংশে একটা পেয়েছি, আমাদের গ্রামের 3টা মেরেছে আমরা তাদের গ্রামের 5টা মারবো, আমাদের এরকম মাঝে মধ্যে হয় কিনা, গ্রাম এগুলো ঘটে মাঝে মধ্যে পত্রিকা খবর আসে না, দুই গ্রামে মারামারি হয়েছে, দেখছেন এই গ্রামের একটা মারা হবে গেছে ওদের 2টা মারো, এগুলো জাহিলি কারবার, এগুলো ইসলামের ভিতরে কিছু নাই। কিন্তু হত্যাকারীকে শনাক্ত করা যায় তাহলে প্রপার বিচার ব্যবস্থার মাধ্যমে সেটার অ্যাকশন নেওয়া হবে। এইভাবে একজনের বদলে আরেকজন হত্যাকারী না আরেকজনকে ওই কবিলার ওই বাড়ির ওই গোষ্ঠীর ওই গ্রামের তাকে কতল করো, এটা কি, এটা জাহিলিয়ত না, অনেক বড় জাহিলিয়ত, এটাকে তিনি নিষিদ্ধ করে দিলেন। এরপরে তিনি আরো গুরুত্বপূর্ণ অনেকগুলো জরুরি কথা বলেছেন যেগুলো যেন সময় লাগবে, আমরা ওনার ভাষণের এখানে স্টপ করে ফেলি, আগামী সপ্তাহে শুনবো আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ। বারাকাল্লাহ।